আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারো উপস্থিত হয়েছি ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বরকতময় প্রভাত, যে যেখান থেকে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাকের ফজিলত দিয়ে আমরা শুরু করি। প্রিয় আক্কা মদিনে ওয়ালে মুস্তফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারা দিনে আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে যারা গেস্ট আছেন, অতিথি আছেন, মুবাল্লিগগণ আছেন, আসুন আমরা প্রথমেই তাদেরকে আমাদের এই সেটের মধ্যে ওয়েলকাম জানাই। প্রথমে আমি আমার এই সেটের মধ্যে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের শাহিদ আত্তারি ভাইকে, মাশা আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন হুজুর? জি জি, বসুন। এরপর মাশা আল্লাহুল করিম আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের হুসাইন আকবর আত্তারি ভাই, মাশা আল্লাহ, ওনাকেও আমাদের এই সেটের মধ্যে জি স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাথে যিনি নাত খা হিসেবে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের ইকবাল কাদেরি ভাই। জি হুজুর, মাশা আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বসেন। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে যেটি প্রথম প্যাকেজ আমাদের, সেই প্যাকেজটি অনুষ্ঠানে সামিল করি। জি, মাশা আল্লাহ, আমাদের প্রথম প্যাকেজ হচ্ছে তেলাওয়াত, তরজুমা এবং তাফসির। আসুন দেখে আসি আজকে কোন আয়াতে মুবারাকার তেলাওয়াত শুনবো, তরজুমা শুনবো, এরপর ইনশাআল্লাহ তাফসির শুনবো। صلوا على الحبيب صلى الله عليه محمد صلى الله عليه وسلم
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون
আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। আর নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি লোকদেরকে ভালো কাজের নির্দেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই?
সূরাতুল বাকারা শরীফের 42-44 নং আয়াত মোবারকা শুনেছি। সূরা বাকারার 42 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, এবং সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না ও দেখে জেনে সত্যকে গোপন করো না। এরপর যে আয়াত মোবারকা, এই আয়াত মোবারকার অনুবাদ হচ্ছে এবং নামাজ কায়েম রাখো ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তাফসিরের মধ্যে এসেছে এই আয়াতে নামাজ ও যাকাত ফরজ হওয়ার বর্ণনা রয়েছে, আর এদিকেও ইঙ্গিত রয়েছে যে নামাজসমূহ সেগুলোর করণীয় বিষয়াদির প্রতি লক্ষ্য রেখে এবং আরকান বা মৌলিক কার্যাদি যথাযথভাবে পালন করে সম্পন্ন করো। মাসালা, এতে জামাতের প্রতিও উৎসাহিত করা হয়েছে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, জামাতের সাথে নামাজ পড়া একাকী পড়ার চাইতে 700 গুণ অধিক ফজিলত রাখে। এরপর যে আয়াতে মুবারাকা আমরা শুনেছিলাম এর অনুবাদের মধ্যে এসেছে, তোমরা কি মানুষকে সৎ কর্মের নির্দেশ দিচ্ছ এবং নিজেদের আত্মাগুলোকে ভুলে বসছ, অথচ তোমরা কিতাব পড়ছ তবুও কি তোমাদের বিবেক নেই? তো এর শানে নজুলের মধ্যে এসেছে, ইহুদি সম্প্রদায়ের আলিমদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন তারা বলল, তোমরা সে দিনের উপর প্রতিষ্ঠিত থাকো, হুজুর সৈয়দি আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সঠিক এবং তার বাণী সত্য, এর পরিপ্রেক্ষিতে এ আয়াত শরীফ নাজিল হয়েছে। অনেক অভিমত হল এ আয়াত শরীফ ওইসব ইহুদির প্রসঙ্গে নাজিল হয়েছে যারা আরবের মুশরিকদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সুসংবাদ দিয়েছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার প্রতি হিদায়াত করেছিল। অতঃপর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হলেন, তখন এসব হিদায়াতকারী নিজেরাই হিংসার বশীভূত হয়ে কাফির হয়ে গেল, এজন্য তাদেরকে তিরস্কার করা হয়েছে। আল্লাহ করিম এই আয়াতগুলোর মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বিশেষ করে নামাজের প্রতি আমাদেরকে সজাগ থাকার ব্যাপারে দৃষ্টিপাত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ যথাযথ আদায় করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান বরকতময় প্রভাত, আজকে আবারও আপনাদের সাথে আমরা উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করছি। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে ঘরকে বরকতময় করুন। ঘর, সবার ঘর আছে এবং ঘরবিহীন কোনো মানুষ থাকে না ম্যাক্সিমামই। তো ঘরকে বরকতময় রাখা, ঘরকে বরকতময় করা, এটা খুবই জরুরি, কারণ ঘর বরকতময় হলে সব কিছুতে শান্তি আর শান্তি পাওয়া যাবে। আর যদি ঘর বরকতশূন্য হয় তাহলে দেখা যাবে ঘরের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদ এগুলা লেগেই থাকবে। ঘরকে বরকতময় করার জন্য কিছু পন্থা আছে, কিছু কিছু পদ্ধতি আছে, যেমন আমরা নামাজ এর মাধ্যমে ঘরে বরকত আনতে পারি, সুন্দর আখলাকের মাধ্যমে ঘরে বরকত আনতে পারি, এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আমরা ঘরকে বরকতময় রাখতে পারি। তো ইনশাআল্লাহুল করিম আজকের অনুষ্ঠানে আমাদের যারা মুবাল্লিগ বৃন্দ আছে ওনাদের কাছ থেকে আমরা এই সম্পর্কে আলোচনা শুনবো। নাতখা আছেন, ওনার কাছ থেকে প্রথমে হামদে বাড়ি তালা শুনবো। আসুন শুরুতে আমরা হামদে বাড়ি তালা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে আলোচনা সেই আলোচনাকে আমরা কন্টিনিউ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করার পূর্বে কিছু ভালোভাবে নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামাই সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদ বারি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লাল্লাহু আলাইহি رسول الله وسلم عليك يا حبيب الله پاتا پاتا تو روح لوتا خودار دھینے مغنو পুষ্প কলি ভন লত খুদর ধেনে মগ্ন আল্লাহ 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 পাহাড় পর্বত উপত কাহাঁ খুদার ধ্যানে মগ্ন পাহাড়
খোদার ধ্যানে মগ্ন, নদী দরিয়া জলধারা খোদার ধ্যানে মগ্ন, মওলা 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 পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন, পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন, আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, খোদার ধ্যানে মগ্ন, গগন গগন বাগন বাগন খোদার ধ্যানে মগ্ন, গগন গগন বাগন বাগন খোদার ধ্যানে মগ্ন, ধুলি কণা বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন, পুষ্প কলি বন খোদার ধ্যানে মগ্ন, পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন, খোদার ধ্যানে মগ্ন, আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, খোদার ধ্যানে মগ্ন, কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন, টিয়া তিতির কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন, পশু পাখি পিপীলিকা খোদার ধ্যানে মগ্ন, পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন, খোদার ধ্যানে মগ্ন, রিম ঝিম 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 বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন, মগ্ন রিম ঝিম রিম ঝিম বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন, নদী দরিয়া ঝর্ণা ধারা খোদার ধ্যানে মগ্ন, আমার মওলার ধ্যানে মগ্ন, আমার মওলার ধ্যানে মগ্ন, নদী দরিয়া ঝর্ণা ধারা মওলার ধ্যানে মগ্ন, পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন, খোদার ধ্যানে মগ্ন, আল্লাহ 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 পাতা পাতা থরুলতা খোদার ধ্যানে মগ্ন, খোদার ধ্যানে মগ্ন, পুষ্প কলি বনলতা খোদার ধ্যানে মগ্ন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে দুনিয়ার এমন কোন জিনিস আছে যেটি খোদার ধ্যানে মগ্ন নেই? আলহামদুলিল্লাহ, সমস্ত মখলুক আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকে। তো যারা আশরাফুল মখলুকাত, যাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়েছে, আল্লাহ তাআলার হাজারো মখলুকাত আছে, হাজারো সৃষ্টি আছে, তন্মধ্যে মানুষকে শ্রেষ্ঠ মখলুক বলা হয়েছে। তো যেখানে পুষ্প, কলি, তরু, লতা, নদী, সাগর সব কিছুই রবের জিকির করে, রবের ইয়াদ করে, রবের স্মরণ করে, তো যারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তাদের স্মরণ করার আন্দাজ কেমন হওয়া উচিত, তাদের আল্লাহ পাককে ইয়াদ করার অবস্থা কেমন হওয়া উচিত। তো আমাদেরকে সদা সর্বদা আল্লাহ পাকের স্মরণ করার আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে, বরকতময় প্রভাত অনুষ্ঠানে বিষয় রাখা হয়েছে ঘরকে বরকতময় করুন। জি হ্যাঁ, ঘরকেও বরকতময় করা উচিত। তো এই বিষয়ের মধ্যে আজকে আমাদের যে আলোচনার বিষয় থাকবে তা হচ্ছে নামাজ এবং সুন্দর আখলাক। এই দুটি বিষয়ের মাধ্যমেই ঘরের মধ্যে বরকত সম্ভব হয়ে থাকে। তো আমি প্রথমে এই হুসাইন আকবর ভাইয়ের কাছে যাব যে নামাজ যেহেতু এটা ঘরের মধ্যে বরকত আনে, তো নামাজের ব্যাপারে, নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে নির্দেশনা দিয়েছেন কিনা, দিলে কোন আয়াতে মোবারকায় দিয়েছেন, এটা শুরুতে আপনার মাধ্যমে জানতে চাইব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে এই নামাজের ব্যাপারে প্রায় ৩২ জায়গায় বলেছেন, ২৮ জায়গায় জাকাতের সাথে একসাথে এসেছে, আলাদাভাবে প্রায় ৩২ জায়গায় একসাথে আয়াতে পাকের মধ্যে বলা হয়েছে সম্ভাব্য আল্লাহ পাক। তো এই নামাজ একজন মুসলমানের জন্য যদি আমরা দেখি একটু করে যে নামাজ কার উপর ফরজ, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করি ইনশাআল্লাহুল করিম অনেক কিছু সামনে আসবে, ক্লিয়ার হবে। যেমনটি প্রত্যেক বালেক সজ্ঞান মুসলমান পুরুষ ও নারীর উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এর ফরজিয়ত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে কাফির হয়ে যাবে, আর যদি নামাজ বর্জন করে, অলসতা করে, ফাসিক হবে, অলসতা করে, গুনাহগার হবে, জাহান্নামের
হকদার হবে,
উপযুক্ত হয়ে যাবে, হকদার হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর জাহান্নামের আগুনে জ্বলবে এটা যেমন তেমন চারটি কথা নয়। তো এই নামাজের গুরুত্ব, আমাদের ঘরে অনেক টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু শান্তি
নেই।
তার অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের ঘরে না যিনি অভিভাবক আছে, পুরুষদের মধ্যে যিনি সরদার আছে,
কর্তা
যিনি আছে, না তার ঠিক আছে,
তার না সে নামাজ পড়ছে, না বাকিদেরকে পড়াচ্ছে,
না বাকিদেরকে পড়ানোর জন্য তালিম দিচ্ছে,
তাগিদ দিচ্ছে।
দেখেন আল্লাহ পাক সরাসরি এই নামাজ সম্পর্কে তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেছেন যে আমরা যদি একটু করে দেখি সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াতের মধ্যে, ও আকিমুসসালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন, যে আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, অর্থাৎ নামাজ নিজে পড়ো, অপরজনকে পড়ার জন্য হুকুম দাও,
জি
জোর দাও, অপরজনকে আদেশ দাও, ওয়া আতুজ যাকা এবং যাকাত আদায় করো, ওয়া রাকউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো। দেখেন এখানে তিনটা বিষয় এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক বিশেষভাবে জানান দিচ্ছেন। এক নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। তো এই নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে তাফসির কারকগণ বলেছেন, অর্থাৎ নিয়মিত নামাজ আদায় করা, নিজে পড়া, অপরজনকে পড়ানোর জন্য তালিম দেওয়া, সাথে নিয়ে যাওয়া, মসজিদে পাকে হোক অথবা ঘরের মধ্যে হোক, যে অবস্থায় হোক, এবং মনোযোগ সহকারে, হুজুরি কলবের সাথে, খুশু হুজু সহকারে নামাজ পড়া, এবং পরিবারের যে নামাজ প্রতিষ্ঠা, ওয়াকিমুসসালা, নামাজ প্রতিষ্ঠা করো, মানে তোমার আপন ঘরেও তোমার অধীনস্থ যারা আছে তাদের উপরও নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, এবং নামাজের সময়কে গুরুত্ব দাও। ইন্না সলাতে কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয় মুমিনের জন্য সময় মতো নামাজ পড়াটা ফরজ করে দিয়েছেন।
যখন যে সময়ে নামাজ আদায় করা ফরজ,
পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আলাদা আলাদা যে সময় নির্ধারিত হয়েছে ওই সময়ে নামাজ পড়াটা ফরজ করে দিয়েছেন, কারণ এটা নাসে কাতিঈ দ্বারা প্রমাণিত। সেজন্য এখানে তাখির অথবা পরবর্তীতে আমি পড়বো আর কি, দেখেন এটা কখনো করা যাবে না।
পরবর্তী হলে কাজা হবে, কাজা আদায়ের জন্য গুনাহ হবে।
এই এই ক্ষেত্রে তো আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যে তাদের জন্য অনিষ্ট রয়েছে যারা নামাজগুলিকে ভুলে বসে। মানে তাফসির কারকগণ এখান থেকে তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন, এই আগামী সময় আরেকটু আছে, একটু সময় পরে পড়বো আর কি, অথবা আগামীকাল থেকে নামাজ শুরু করবো আর কি, এই যে একটা মানে দেরি করা, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে তার কোনো খোঁজখবর
নেই,
তার হায়াত থেকে সময় চলে যাচ্ছে তার কোনো খোঁজখবর
নেই,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার জন্য অনিষ্ট রয়েছে, আল্লাহ পাকের গজব তার উপরে। দেখেন এরপরে নামাজ এমন একটা বিষয় যেটা আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম। এই নামাজ আস-সালাতু মি'রাজুল মুমিনিন বলা হয়েছে, অর্থাৎ এই নামাজ মুমিনের জন্য মেরাজ,
এটা আল্লাহর হুকুক, এটা আল্লাহর হক,
জি,
যেটা আমাদেরকে আদায় করতে হবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রজনীতে আমি আপনাকে ভুলে নাই, উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাকের সাথে মেরাজ করার জন্য উম্মতকেও একটা পন্থা আমার রাসূল দেখিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর অনেক বড় হেসান করেছেন। দুনিয়ার মধ্যে এর যত ফজিলত আছে, আপনি ঘরের মধ্যে সব কিছু আছে কিন্তু শান্তি নেই, বরকত নেই, আমি বলবো আজকে থেকে নামাজ শুরু করে দেন এবং নামাজ পড়ার তালিম ওয়াকিম সলা নামাজ প্রতিষ্ঠা করেন। দেখেন দুনিয়ার মধ্যে এর হিসাব তো আছে, দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে শান্তি ঘর থেকে চলে যাবে, বরকত শূন্য হয়ে যাবে, সব কিছু থাকবে কিন্তু আপনি দিলের মধ্যে শান্তি পাবেন না। কাল কিয়ামতের ময়দানেও সর্বপ্রথম যে হিসাবটা হবে, ওই যে হিসাব হবে ওই হিসাবটাও নামাজের ব্যাপারে করা হয়েছে। আপনি নামাজের ব্যাপারে হিসাব দিলে আপনি যথাযথভাবে আমি আপনি যদি দিতে পারি, তারপরেই সামনে যে আরও প্রশ্ন উত্তর যা যা আছে কিয়ামতের ময়দানে আমরা সামনে আগাইতে পারবো। আর যদি প্রথম প্রশ্নের মধ্যে বেজে যায়, যথাযথভাবে আমরা যদি নামাজ প্রতিষ্ঠা না করি, আই সলাত অর্থাৎ নামাজ যদি আমরা আদায় না করি, তাহলে কিয়ামতের ময়দানে তো বাঁচবো, দুনিয়ার মধ্যেই বাঁচবো, কিয়ামতের ময়দানেই বাঁচবো। তো এই যে আমরা নামাজ এটাকে যেন কি না করি, গাফিলতি না করি,
না করি ইনশাআল্লাহ। জি জি
জি, ওয়াতু যাকা, এই যে যাকাত আদায় করার জন্য দ্বিতীয় অপশনে আল্লাহ পাক বলেছেন, এই যাকাত আদায় করার কারণে সম্পদ কমে সাময়িকভাবে দেখা যায়, কিন্তু এর ক্ষেত্রে জান মাল ইজ্জত আবরুকে সম্পদকে আল্লাহ পাক হেফাজত করে এবং বৃদ্ধি করে দেয়। এরপর বলেছেন ওয়ারকাউ মার রাকিন, জামাত সহকারে নামাজ আদায় করা। দেখেন এখানে মুসলিম ঐক্য, ভ্রাতৃত্ব এবং একসাথে ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে আমার আল্লাহ পাক কত চমৎকারভাবে বলেছেন ওয়ারকাউ মার রাকিন। তাফসিরের মধ্যে এসেছে একাকি ইবাদতের চেয়ে জামাত সহকারে নামাজ পড়া 25 গুণ সওয়াব।
জি,
এক রাওয়ায়েত অনুযায়ী যদি তার সাথে যদি খুশুহুজু থাকে, হুজুর কব থাকে, এমনভাবে ইবাদত করে যে আল্লাহ আমাকে দেখছে অথবা আমি আল্লাহকে দেখছি, এই যে মানে খুশুহুজু এই বিষয়টা যদি বান্দার চলে আসে বলা হচ্ছে, তখন 25 গুণ 27 গুণ পর্যন্ত তাকে সওয়াব দেওয়া হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাক। দেখেন আমাদের জীবনের মধ্যে সময়ের সাথে নামাজ আদায় করা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, আর সম্পদের হক আদায় করা এবং নিজের জীবনকে বরকতময় করার জন্য নিজের পরিবারকে আল্লাহ রাসূলের প্রথমতে সুন্নাহ অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী চলানোর জন্য নামাজ প্রতিষ্ঠা করা,
অর্থাৎ
নামাজ আদায় করা, ঘর হোক আপন আপন জায়গার মধ্যে আপনি যে অবস্থায় আছেন, যেখানে আছেন আল্লাহ পাক তো আপনার সাথে আছে, আমার সাথে আছে, সব জায়গায় আপনি যদি পসিবল হয়, সম্ভব হয়, পৃথিবীর সব কিছু আপনি একসাইড ফেলেন, একসাইডে রাখেন, কিন্তু নামাজটা যেন আমাদের কি না হয়, মিস না হয়। আপনি নামাজ ঠিক, সব কিছু ঠিক, আর নামাজ বেঠিক, সব বেঠিক।
জি জি জি, আমরা শাহিদ ভাইয়ের কাছে আসবো। ঘরে নামাজ পড়ার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম যে ঘরে যাতে নামাজ প্রতিষ্ঠা হোক, যাতে বরকত চলে আসে। আসলে কি নামাজ না পড়লে ঘরের মধ্যে বরকত কমে যায় কি না, এবং আরেকটি প্রশ্ন এটাও আছে যে ঘরে নামাজ পড়ার কোনো ফজিলত আছে কিনা। আমরা তো শুনছিলাম জামাতে নামাজ পড়ার ব্যাপারে, কিন্তু ঘরে নামাজ স্পেশালি কোনো নামাজ আছে কিনা যেগুলো ঘরে পড়লে ঘরের মধ্যেও বরকত চলে আসবে? তো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনবো।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি মাশাআল্লাহ রিয়াকত ভাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দেখেন রিয়াকত ভাই, বিষয়টা যদি একটা এক্সাম্পল স্বরূপ আমরা নিই, যে ফ্লাওয়ার গার্ডেন, ফুলের বাগান আমরা সবাই দেখেছি, তো ফর এক্সাম্পল একটি ফুলের বাগানে অসংখ্য ফুল গাছ আছে, কিন্তু একটি ফুলও নেই।
আচ্ছা,
ফুল বাগানে ফুল গাছ,
গাছ আছে, ফুল নেই।
তাহলে এখানে আমরা দুটো জিনিস পাবো না, একটা হচ্ছে যে ওই ফুল বাগানের যে সৌন্দর্য সেটা আমরা পাবো না, আর ফুলের যে স্মেল থাকে, যে সুবাস থাকে, সুঘ্রাণ থাকে, সেটা আমরা পাবো না।
বেশক,
তো যেই ঘরে আল্লাহ তাআলার ইবাদত নেই, যেই ঘরে আল্লাহ তাআলার জিকির নেই, যেখানে নামাজ নেই, যেখানে কোরআনে পাকের তেলাওয়াত নেই, সেটা এই ফুল বাগানের মতো যেখানে ফুল নেই। আরেকটি এক্সাম্পল আমার নবীজি দিয়েছেন যে নামাজবিহীন ঘর সেটা হচ্ছে কবরের নেই, যেটি সহি বুখারী শরীফের 731 নম্বর হাদিসে মোবারকে এসেছে। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কিছু নামাজ ঘরে আদায় করো এবং ঘরকে কবর বানিও না। আমার নবীজি ইরশাদ করতেছেন যে তোমরা কিছু নামাজ ঘরে আদায় করো এবং ঘরকে কবর বানিও না। অর্থাৎ ঘরে যদি নামাজ আদায় করা না হয়, এটা ওয়ান কাইন্ড অফ কবরের মতো। কবরে যেরকম প্রাণ নেই, নির্জীব না, তো ঘরও ওই রকম হয়ে যাবে যদি ঘরে সেই ঘরে নামাজ না থাকে।
আসলে
তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে নফল নামাজ ঘরে পড়া উত্তম। নফল নামাজ যদি বান্দা ঘরে পড়ে, তাহলে রিয়াকারি থেকে বাঁচার একটা সুযোগ মিলে যায় এবং ঘরে নামাজ পড়ার মাধ্যমে ওই ঘরে বরকত এবং রহমত নাজিল হয়। তা আমাদের উচিত হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে নামাজ, পুরুষ এবং নারী সবার জন্য ফরজ, বিশেষ ক্ষেত্রে পুরুষের জন্য হচ্ছে নামাজ মসজিদে গিয়ে বা জামাত আদায় করবে। আমরা ফজিলত আমরা শ্রবণ করেছি, তাহলে পুরুষরা ফরজ নামাজ পড়বেন মসজিদে এবং নফল নামাজ পড়বেন বাসায়। আর যারা নারী রয়েছেন, যারা ইসলামী বোন রয়েছেন, তারা ফরজ সহ সকল নামাজ ঘরে পড়ায় তাদের জন্য উত্তম। তো এই জন্য এসেছে যে আপনার যেমন যে সকল নামাজ আমরা ঘরে পড়তে পারি,
যে
তাহাজ্জুদের নামাজ ঘরে পড়তে পারি, ইশরাক চাস্তের নামাজ আমরা ঘরে পড়তে পারি, আবাবিরের নামাজ আমরা ঘরে পড়তে পারি, হ্যাঁ এভাবে সুন্নতে মুয়াক্কাদা এগুলো আমরা ঘরে পড়তে পারি। তো বিশেষ কথা হচ্ছে যে ফরজ নামাজ আমরা বাসায় মসজিদে পড়বো এবং বাকি কিছু কিছু নফল নামাজ সেটা আমরা ঘরে পড়বো, এতে আমাদের ঘরের মধ্যে বরকত নাজিল হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে, যখন কোনো বান্দা তার ঘরে নামাজ পড়বে, তখন ওই বাসায় ছোটো বাচ্চারা আছে, ও বাচ্চারা দেখবে, গার্ডিয়ানকে দেখবে যে আমার বাবা নামাজ পড়তেছে, আমার নানা নামাজ পড়তেছে, আমার দাদা নামাজ পড়তেছে, তাহলে ওই বাচ্চা শুরু থেকে নামাজের প্র্যাকটিস তার মধ্যে আসবে।
জি,
দেখেন একটি বড় বিষয় হচ্ছে আমাদের বাচ্চারা খুব সহজে কিন্তু নামাজে আমরা আনতে পারি না, তার কারণ তারা নামাজ পড়তে দেখছে না,
ছোট থেকে
ওই দৃশ্যটা চোখে পড়তেছে না। হ্যাঁ, বড়রা গিয়ে মসজিদে নামাজ পড়ে নিচ্ছে, কিন্তু বাচ্চা যে বড় হচ্ছে, বাসায় যে নামাজ হচ্ছে না, তার দৃষ্টিগোচর হচ্ছে না, তাহলে সে শিখছে। আর বাচ্চাদের বৈশিষ্ট্য কী? বাচ্চার বৈশিষ্ট্য হচ্ছে যে বাচ্চারা যেটা দেখে সেটা শিখে, যেটা শুনবে সেটা বলবে, যেটা দেখবে সেটা করবে।
হ্যাঁ,
তো যখন দেখবে যে বাবা নামাজ পড়ছে, মা নামাজ পড়ছে, তখন তার মধ্যেও নামাজের মধ্যে কী আসবে, এটা আগ্রহ আসবে।
অনেক সময় দেখা যায় এটা, যে মা নামাজ পড়লে, বিশেষ করে মেয়ে হলে, সে নিজেই হিজাব নিয়ে আসে, এরপর নিজেই ছোটখাটো একটা জায়নামাজ অনুকরণ করার চেষ্টা করে,
বাবা পড়লেও ছেলে
যে এভাবে করে। তো আসলে পড়া দরকার, মা বাবার থেকে পড়া দরকার, কারণ না মা বাবা না পড়লে তো সন্তান কখনো এ ব্যাপারে উৎসাহিত হবে না। জিউজু,
তো নারীদের জন্য নামাজ বাসায় পড়ার যে ফজিলত এসেছে, আবু দাউদ শরীফের রেওয়ায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নারীদের জন্য তাদের ঘরের নামাজ মসজিদের নামাজের চেয়ে উত্তম। অর্থাৎ মহিলারা বাসায় নামাজ পড়লে সেটাই মসজিদে পড়ার চাইতে উত্তম। তো আমাদের মা বোন যারা, তারা বাসায় নামাজ পড়বেন, বাসায় নামাজ পড়ে তাদের জন্য সওয়াব বেশি রয়েছে। আর আমরা যারা পুরুষ আছি, আমরা অবশ্যই জামাত মসজিদে পড়বো এবং বাকি নামাজগুলো বাসায় পড়বো। এবং সাথে সাথে আমাদের এটাও রয়েছে যে অন্যান্য জিকির আজগার রয়েছে, কোরআনে পাকের তিলাওয়াত রয়েছে, এটা আমরা বাসায় কী করবো, তিলাওয়াত করবো। আর যেহেতু বিষয়টা হচ্ছে যে ঘরে বরকত নাজিল হওয়া, তো যে ঘরে নামাজ জারি থাকবে, যে ঘরে কোরআনে পাকের তিলাওয়াত হবে, ওই ঘরে আল্লাহ তাআলার মোবারক ফেরেশতারাও আসবে এবং ওই ঘরে বরকত নাজিল হবে এবং রিজিক বৃদ্ধির জন্য। দেখুন আমার লিয়াকত ভাই, আমরা অনেক সময় টেনশন পেরেশানিতে পড়ে যাই যে রিজিকের পেরেশানি না, তো বলা হচ্ছে যে ঘরে নামাজ থাকবে, যে ঘরে কোরআনে পাকের তেলাওয়াত থাকবে, যদি আপনার ইনকাম অল্প হয় তখন এই ইনকামে আল্লাহ তাআলা বরকত দান করবেন, তখন আপনি প্রবলেমে পড়বেন না, না আল্লাহ তাআলা বরকত দিবেন। দেখেন বরকত হচ্ছে সেটাই যেটা অল্প রিজিক এসেছে কিন্তু সেটা আপনি সংকুলন করে ফেলেছেন, ম্যানেজ করে ফেলেছেন। তো বরকত তখনই আসবে যখন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব এবং আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিবের জিকির যখন আমাদের বাসায় জারি থাকবে তখনই আমরা
অনেক অনেক মনে করি হুজুর বরকত মানে অনেক সম্পদ, না আসলে বরকত হচ্ছে কম সম্পদ এরপরও সেগুলো খরচ করে বেঁচে যাওয়া, এটাই হচ্ছে বরকত। অনেকে শুধু অনেক সম্পদ হলে এটাকেই বরকত মনে করে, আসলে এটা না,
তো মাধ্যম হচ্ছে অল্প সম্পদে বরকত মিলে যাওয়া, বরকত ব্যাপক হওয়া নামাজের মাধ্যমে।
সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করবো, এরপর ইনশাল্লাহ আমরা অন্য সেগমেন্টে চলে যাব। আমরা শুনেছি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। এখন আজকে যদি আমরা দেখি, নামাজ তো আমরা পড়ি, অনেকেই আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা বলি যে নামাজের সেই ফায়দা আমি পাচ্ছি না, যেখানে অন্যত্র বলা হয় যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে, মন্দ কাজ থেকে বিরত রাখে, তো এটা কি ওইটারই একটা প্রভাব যে আমরা সেভাবে আদৌ নামাজ পড়ছি না যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম করেছেন বা উনি যেভাবে নামাজ পড়ছেন আমরা সেভাবে নামাজ পড়ছি না?
জি, আপনি যেটা বলেছেন মাশাআল্লাহুল কারীম, এই লফস এই কথাটা সরাসরি হাদিসে পাকের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, কিভাবে আমাদের তাকবীরে তাহরিমা বানতে হবে, কিভাবে কেরাত পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, সিজদা করতে হবে, বৈঠক করতে হবে, সালাম ফিরাইতে হবে, ইন টোটাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে নামাজের যে পদ্ধতি এটা শিখিয়েছেন। অন্যত্রে আপনি যেটা বলেছেন আল্লাহ পাক বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ ফাহেশা অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এটার সাথে খুবই একটা মিল আছে, যেমনটি আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরেও বান্দা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত, ফাহেশা কাজের মধ্যে লিপ্ত, গুনাহের কাজের মধ্যে লিপ্ত, নামাজ পড়ছে মিথ্যা বলছে, নামাজ পড়ছে গুনাহের কাজের মধ্যে সম্পৃক্ত, নামাজ পড়ছে সুদের সাথে সম্পৃক্ত, নামাজ পড়ছে শয়তানি কার্যকলাপের সাথে সম্পৃক্ত, কেন? তো ওলামায়ে কেরামগণ তাফসির করতে গিয়ে ইমাম হাসান রদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক তাফসির কারকগণ বলেছেন এই আয়াতে পাক আল্লাহ পাক যে বলেছেন এটা সত্য সত্য সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলেই তো ইমান চলে যাবে। তো ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই আয়াতে পাক যে সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এই আয়াতে পাক দ্বারা ওলামায়ে কারামগণ এটাই বোঝান যে নামাজ পড়ে ওয়ারকাউ মারাকঈন, হ্যাঁ জামাতের সাথে নামাজ পড়ছে, একাকি নামাজ পড়ছে, নামাজ পড়ছে তো পড়ছে, সে গুনাহ থেকে বিরত থাকতে না পারার অন্যতম কারণ হচ্ছে তার নামাজ আল্লাহর দরবার কবুল হচ্ছে,
কবুল হচ্ছে না। জি আসলে
নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন জি নামাজ পড়ছি কষ্ট করে, কিন্তু আমাদের সেই গুনাহের কাজের মধ্যে আমরা গীবত, এই মিথ্যা গীবত, অহংকার, হিংসা, বিদ্বেষ, সুগুলকুরি, রিয়া, যা যা শয়তানি কার্যকলাপ আমাদের মাঝে এটা বিরাজমান রয়েছে।
জি জি।
তো এটার অন্যতম কারণ হচ্ছে
নামাজ,
আমরা সেভাবে নামাজ পড়ছি না যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ পড়তে বলেছেন।
দেখেন নামাজ পড়বো আমরা, কিন্তু এর পূর্ব শর্ত হচ্ছে আপনার কোরআনে পাকের তেলাওয়াত শুদ্ধ হওয়া, সহি শুদ্ধ বিশুদ্ধ হওয়া, কিন্তু আমাদের
এতটুকু শুদ্ধ হওয়া যতটুকু নামাজের মধ্যে প্রয়োজন,
নামাজের মধ্যে প্রয়োজন। দেখেন আমরা যদি ছোট্ট করে একটা মাসআলা বলি, যে বাহার শরীয়ত ফতোয়া আলমগীরি সহ প্রায় ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই মুফতিগণ, বলেছেন সুবহান রব্বিল আযীম, এই যে রুকুতে যে তাসবিহটা পড়া হয় সুবহান রব্বিল আযীম, এই আযীমকে যদি কোনো ব্যক্তি যদি আযীম পড়ে দেয়
হামজা দিয়ে,
অর্থাৎ না যর জায়গায় যদি জিম পড়ে দেয় অথবা জাল পড়ে দেয়, আযীম যথাযথভাবে পড়ে নাই, অশুদ্ধ করেছে, তো সাথে সাথে তার নামাজ ফাসিদ
ভঙ্গ হয়ে যাবে,
ভঙ্গ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু কোরআনে পাকের আয়াত শরীফ নয়, এটা একটা তাসবিহ। তাসবির যদি সামান্য লকে জিমদাল পড়ার কারণে যদি এই অবস্থা হয়, কোরআন পাক অশুদ্ধ পড়লে কি অবস্থা হবে? সেজন্য নামাজ কবুল হওয়ার জন্য, পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে কোরআন পাকের যে শুদ্ধ, এটা ভালো মতো একজন মুসলমান এজ এ মুসলিম হিসেবে যদি আমরা কোরআন পাকটা যদি শুদ্ধ করতে পড়তে না পারি, তাহলে আমার কবর হাসর ফুলসিরাতে কি অবস্থা হবে? এটা আমার নাজাতের জরিয়া। এভাবে করে ফরজ আছে, ওয়াজিব আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, মাকরুহ তাহরিমি আছে, মাকরুহ তানজিহি আছে, এরপর মুস্তাবাহ আছে, সুন্নত আছে, এই সব কিছু যদি আমরা যথাযথভাবে জানতে পারি ইনশাআল্লাহুল করিম
নামাজ শুদ্ধ হবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমরা নামাজও পড়তে পারবো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহেশা অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে, এটার বাস্তবতা আমরা দেখতে পাই
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ আমাদেরকে পড়ার আগে শেখা দরকার। আমরা অনেক সময় কি করি যে ঠিক আছে এখন থেকে নামাজ পড়বো, মসজিদে যাই, সেখানে লোকজন কিভাবে নামাজ পড়ছে এটাকে একটু দেখি, এরপর নিজেরা ওভাবে
বাবা যেভাবে
পড়েছে ওভাবেই আমরা নামাজটা আদায় করি। কিন্তু সবকিছু পেছনে লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন লার্ন করবেন না কোনো কিছু, আপনি শিখতে পারবেন না, জানতে পারবেন না, যথাযথ আদায় করতে পারবেন না। যদি আমি বলি যে আমি ডাক্তার হব, এখন বাজারে তো অনেক মেডিকেলের বই পাওয়া যায়, মানে আমি যদি ক্রয় করে সেটা পড়ে পড়েই ডাক্তার হতে চাই তাহলে তো হবে না। বা দেখে দেখেই যদি হ্যাঁ আমি একজন MBBS ডাক্তারকে জানি, উনি এরকম এরকম করে ট্রিটমেন্ট করে তো আমিও শুরু করে দিলাম, তাহলে তো হবে না। শিখতে হবে, বাকায়দা শিখতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে নামাজ শিখিয়ে থাকে বিভিন্ন কোর্সের মাধ্যমে। আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ যে, এবং যে সকল মুসলমানরাই নামাজ শিখতে চান, আলহামদুলিল্লাহ কুরবানির পর বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা এর আশেপাশে যারা আছেন তাদের জন্য একটি 7 দিনের নামাজ কোর্সের আয়োজন করা হচ্ছে আমাদের কর্ণফুলী উপজেলায়। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন বা মনে করছেন যে আমার তো নামাজ শেখা প্রয়োজন, আমি তো নামাজ পারি না, যেমন আমার হুজুর বলেছেন যে নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে 6টি শর্ত, 7টি ফরজ, 30টি ওয়াজিব, 29টি নামাজ ভঙ্গের কারণ, এরকম অসংখ্য মাসলা মাসাইল আমাদের জানা প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে 7 দিনের এই ফুল প্যাকেজের মধ্যে শেখানো হবে, ফ্রি অফ কস্ট, আপনার থেকে কোনো ফিস নেওয়া হবে না। তো আমি বলবো যে 31শে মে যারা চট্টগ্রামে আছেন বা কুমিল্লায় আছেন চট্টগ্রামের আশেপাশে, তারা এই 31শে মে এখানে জয়েন করতে পারবেন। 10ই জুন আলহামদুলিল্লাহ আমাদের কুড়িগ্রাম জেলায় 7 দিনের নামাজ কোর্স শুরু হতে যাচ্ছে। তো যারা রংপুরের দিকে আছেন, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, তারা চাইলে সেখানে জয়েন করতে পারবেন। 12ই জুন নরসিংদীতে আমাদের আলহামদুলিল্লাহ 7 দিনের নামাজ কোর্স শুরু হতে যাচ্ছে। এগুলো উপলক্ষ করা হয়েছে, কেন্দ্র করা হয়েছে বিশেষ করে ম্যাট্রিক পরীক্ষার্থীদের জন্য বা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, বাকি যারাই চান তারাই সেখানে শরীক হতে পারবেন। তো 31শে মে চট্টগ্রামে, 10ই জুন কুড়িগ্রামে এবং 12ই জুন নরসিংদীতে, আপনাদের যেখানে যে ডেটে সুবিধা হয় আপনারা সেই ডেটে সেখানে জয়েন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ শিখে নামাজকে শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক। সময় হয়েছে আরো একটি প্যাকেজ অনুষ্ঠানে আমরা শামিল করব, আসুন দেখি সেটা কোন প্যাকেজ। মাশাআল্লাহ, এখন যে প্যাকেজটি আমরা নিব সেটি হচ্ছে আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কিছু অডিয়েন্স থেকে করা হয়েছে, আসুন দেখে আসি আজকের প্রশ্ন কি এবং তারা সঠিক উত্তর দিতে পেরেছে কিনা। জি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম।
কেমন আছেন ভাই?
জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। কি নাম আপনার?
আমার নাম তো মোহাম্মদ রুকন।
রুকন ভাই, এখানে কিভাবে আসা?
এতো একটু প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য আছে, ঠিক গুরুত্ব আসলাম।
মাশাআল্লাহ। জি রুকন ভাই, আপনাকে একটি প্রশ্ন করতে পারি? রুকন ভাই, এখন হজের সিজন, আর হজের সিজন সম্পর্কে যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি?
না না, করেন না, সমস্যা নেই, করতে পারবেন।
আপনি বলুন তো, সাফা মারওয়ার ক চক্কর দিতে হয়?
সাফা মার তো আমার জানা মতে 6 চক্কর দিতে হয়।
তো আমাদের রুকন ভাই বলেছিলেন 6 চক্কর, তো ওনার উত্তর ভুল হয়েছিল, কখনো 6 কখনো 7, উনি কনফিউজড ছিলেন না, তো ওনাকে আমরা বলে দিলাম যে আলহামদুলিল্লাহ সাফা মারওয়ার 7 চক্কর দিতে হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, অডিয়েন্স থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাফা মারওয়ার কয় চক্কর দিতে হয় বা কত চক্কর হয়। তো এটা অনেকে আমি দেখেছি হাজিরা পর্যন্ত ভুল করে ফেলে সেখানে গিয়ে, আপনিও হয়তো বা অভিজ্ঞতা আছে আপনার, হাজিরা পর্যন্ত ভুল করে ফেলে। ওরা মনে করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা 1 চক্কর, তো এইভাবে তারা 14 চক্কর দিয়ে ফেলে। এই ভুলটা অনেকে করে এবং অনেক মানে মুসলমান এ সম্পর্কে জানে না, এবং বিশেষ করে যারা হজ উমরায় যায় আসলে তাদেরকে শিখে যাওয়া অনেক জরুরি, কারণ সামান্য ভুল আপনার পুরো উমরাকে বরবাদ করে দিতে পারে, পুরো হজকে বরবাদ করে দিতে পারে, এবং এমনকি আপনার উপর দমও ওয়াজিব হতে পারে। তো এই জন্য শিখে এরপর হজ উমরায় যাওয়া দরকার। সাফা মারওয়ার আলহামদুলিল্লাহ 7 চক্কর হয়, যেটা সাফা থেকে শুরু হয় এরপর মারওয়ায় গিয়ে শেষ হয়, অর্থাৎ সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, এভাবে সাফা থেকে শুরু মারওয়ায় গিয়ে শেষ। তো রফিকুল হারামাইন নামে একটি কিতাব, দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা কিবলা আমির আহলে সুন্নাত মৌলানা ইলিয়াস কাদেরী উনি লিখেছেন। তো আমি বলবো যারাই হজ উমরায় যাবেন অবশ্যই অবশ্যই এই কিতাবটি কয়েকবার পড়ে নেবেন, ইনশাআল্লাহুল করিম দেখবেন আপনার অনেকগুলো কনফিউশন দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দান করুক। সময় হয়েছে একটি নাতে মুস্তফা আমরা অনুষ্ঠানে সামিল করবো, এরপর ইনশাআল্লাহ দর্শকদের কল অনুষ্ঠানে আমরা সামিল করবো। জি হুজুর, নাচ শুনুন।
সল্লি আলা নবীনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা করিমিনা, সল্লি আলা মুহাম্মাদিন। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। কতই না অপরূপ প্রিয় মদিনা, কতই না অপরূপ মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। ফেরেশতার নিজ নয়ন যুগলে লাগায়, ফেরেশতার নিজ নয়ন যুগলে লাগায়, সকাল সন্ধ্যায় তোমার
মরার পরে আমার মৃত দেহ, মরার পরে আমার মৃত দেহ হয়ে যায় যেন তোমার দুলুম দিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা।
মদিনা আমাদের মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা 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 মাদের মদিনা 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 মাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা মার প্রিয় মদিনা আমার প্রিয়
সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার বা আদব হাজিরি নসিব করুক। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা সামিল করি। ইনশাআল্লাহুল করিম আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধের কালামটি শোনানোর জন্য। পরবর্তী কল।
আমি আমি মাদানি খুবই ভালোবাসি এবং সবসময় দিয়ে আমার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ আপনাকে শিফা দান করুক, আপনার উপর খাস রহমত নাযিল করুক এবং এভাবে মাদানি চ্যানেলের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক। পরবর্তী কল।
আমার নাম হচ্ছে নীরব মণ্ডল, আমি গুনাতে যাই না যে আব্বাস এই কালামটা শুনতে যাচ্ছি।
পরবর্তী কল।
আমি মাদানি চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগে, আমার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক, আপনার উপর খাস রহমত নাযিল করুক। পরবর্তী কল।
আমি বহুরা থেকে আমি টিকারাম শুনতে চাই, টিয়ানাই গোসা নাই,
টিয়ানাই ফয়সা নাই। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনাকে শোনানোর জন্য। পরবর্তী কল।
মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমার পরিবার পরিজন সবাই মিলে মাদানী চ্যানেল দেখি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করেন।
আল্লাহ ঘরকে বরকতময় করার অন্যতম একটি মাধ্যম মাদানী চ্যানেল, কারণ মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ইলমের আলোচনা হচ্ছে, দিনই আলোচনা হচ্ছে। তো যত বেশি ইলমে দিন শেখা হবে, ঘরের সদস্যরা আমল করবে এবং এই আমলের দ্বারা ইনশাআল্লাহুল করিম ঘরের মধ্যে বরকত আর বরকত আসবে ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণ পর আপনাদের অনুরোধের কালামগুলো শোনানোর চেষ্টা করব। আলোচনা করছিলাম ঘরকে বরকতময় করার বিষয় নিয়ে, তো আমরা নামাজ নিয়ে আলোচনা করেছিলাম যে নামাজের মাধ্যমে ঘরের মধ্যে বরকত আসে। আর আজকের অন্য একটি যে টপিক নিয়ে আমরা আলোচনা করার নিয়ত করেছি সেটা হচ্ছে সুন্দর আখলাক, ঘরের মধ্যেও সুন্দর আখলাক যদি আমরা বজায় রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ ঘরের মধ্যে বরকত আসবে। আসুন এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর আখলাকের একেবারে উঁচু পর্যায়ে ছিলেন, তো সেই সম্পর্কে আমরা একটু আগে কোরআন থেকে আলোচনা শুনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন যে আমাকে পাঠানোই হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণ করার জন্য বা উত্তম চরিত্রকে অপরের কাছে পৌঁছানোর জন্য, তো এই হাদিসে পাক থেকে আমরা আমাদের ঘরের পরিবেশে কীভাবে প্রয়োগ করতে পারি কোরআন এবং হাদিস দ্বারা আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো হোসেন আকবর ভাইয়ের কাছ থেকে।
জি মাশাআল্লাহুল করিম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে সরাসরি কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন,
জি
সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতে পাকের
তাফসির করতে গিয়ে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই যে নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত।
জি,
অর্থাৎ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটা কেমন, যে বলছেন হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ধৈর্য, সহনশীলতা, আদব, চরিত্র এত মহান ও মর্যাদাপূর্ণ যে পৃথিবীর সকল জ্ঞানী, যত উঁচু মাপের চরিত্রবান ব্যক্তিবর্গরা আছে তাদের সকলের চরিত্র যদি একসাথে করা হয়, আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুসনে আখলাক আমার আল্লাহ পাক দান করেছেন এর এক জাররা পরিমাণ বরাবর হবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল ক্বালবি লাং ফাদ্দু মিন হাওলিক। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বিশেষ রহমতের কারণে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন, সাহাবায়ে কেরামের প্রতি। আর যদি আপনি কঠোর স্বভাব ও কঠিন হৃদয়ের হতেন তবে তারা অবশ্যই আপনার আশপাশ থেকে সরে যেত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন মহান ছিল, আল্লাহ আকবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যেটা বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন উত্তম চরিত্রের পূর্ণতা লাভ করার জন্য, পূর্ণতা দেওয়ার জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল। হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনিন, আমাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র সম্পর্কে বলুন। তখন তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি বললাম, জি পড়ি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কানা খুলুকুহুল কোরআন, কোরআনে পাকের যেই বাস্তব পরিপূর্ণ আমলই হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র।
জি,
আল্লাহু আকবার। দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের গুণের মধ্যে যদি আমরা দেখি যে জ্ঞান, দয়া, উদারতা, ন্যায় বিচার, সাহস, আত্মত্যাগ, মেহমানদারি, বীরত্ব, ওয়াদা পূরণ, উত্তম ব্যবহার, ধৈর্য, অল্পতুষ্টি, কোমল ভাষা, হাস্য উজ্জ্বল চেহারা, সমতা, সহমর্মিতা, সরলতা, বিনয়, নম্রতা, লজ্জাশীলতা, এই সব কিছুর আলা দরজার পরিপূর্ণ ছিল। আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই রুহুল বয়ানের মধ্যে বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধরন কেমন ছিল জানো? শোনো, হযরত নূহ আলাইহিস সালামের কৃতজ্ঞতা, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, মূসা আলাইহিস সালামের নিষ্ঠা, ইসমাইল আলাইহিস সালামের ওয়াদা রক্ষা, ইয়াকুব ও আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, হযরত দাউদ আলাইহিস সালামের বিনয়, সুলাইমান ও ঈসা আলাইহিস সালামের নম্রতা এবং অন্যান্য সকল নবীদের উত্তম গুণাবলী একসাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেগুলি অন্যান্য নবী রাসূল কেন গোটা পৃথিবীর কাউকে দান করে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের নমুনা স্বরূপ একটা ঘটনা এসেছে, যেটা হযরত যায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত সন্তান ছিলেন, যাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান বলে আখ্যায়িত করেছেন। কেন? তার আম্মিজানের সাথে নানুর বাড়ি যাচ্ছিলেন। যায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিয়েছে মক্কা শরীফের মধ্যে। সেখানে এসে হাকিম ইবনে হিজাম তাকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ফুফু ছিলেন তিনি, নিয়েছেন ওই গোলামকে ক্রয় করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোহফা দিয়েছেন। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট যায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার স্বরূপ পেশ করেছেন। এদিক দিয়ে তার বাবা তার হারানোর কারণে, ছেলেকে হারানোর কারণে অনেক বেশি কান্নাকাটি আর বিভিন্ন কবিতা পাঠ করতে লাগলেন। তাদের গোত্র থেকে কিছু হজ্জের মধ্যে আসলেন, জানতে পারলেন মক্কার মধ্যে যায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। আব্বাজানকে বললেন, আব্বা এবং চাচা উভয়জন আসলেন কোথায়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক সয় সম্পত্তি নিয়ে এসেছেন। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার ছেলে যায়েদ বিন হারাসাকে আমি নিয়ে যাব। আল্লাহু আকবার। তাফসির সিরাতুল জিনান সহ এই ঘটনা এসেছেন। তো যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসলেন, বললেন, হে মক্কার অধিবাসী, আপনাদের হাতেই এখানেই কাবা রক্ষণাবেক্ষণ হচ্ছে, আপনার এখানেই কাবার খাদিম বনু হাশিম গোত্রের আপনার অনেক উচ্চ মর্যাদার, আপনারা ক্ষুধা নিবারণ করেন, আপনার তৃষ্ণা পরিপূর্ণ করেন। আমার ছেলে আপনার দরবারে শুনেছি, মেহরবানি করে আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন, যত টাকা পয়সা লাগে দরকার আমি দেব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে এতটুকু আপনাদের প্রশ্ন? বললেন, জি হ্যাঁ, আমার ছেলেকে আমরা চাই। বলে, ঠিক আছে জায়েদ বিন হারাসাকে ডাক দাও। ভিতর থেকে জায়েদ বিন হারাসাকে ডাক দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডাকো, সে যদি আপনাদের সাথে চলে যেতে চায় অনায়াসে সে যেতে পারবে, আমার কোনো টাকা সম্পদ কোনো কিছু লাগবে না। আর যদি সে যেতে না চায় আমি তাকে যাওয়ার জন্য বাধ্য করতে পারবো না। জায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন, চিনো ওদেরকে? বললেন, জি আর রসুলাল্লাহ, আমার বাবা এবং চাচা, তোমার ইচ্ছা, তুমি চাইলে ওদের সাথে চলে যেতে পারো, আর আমার সম্পর্কে তোমার জানা আছে, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, এটা তোমার এখতিয়ারের মধ্যে আছে। তখন জায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিপরীতে কাকে পছন্দ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবা এবং চাচার স্থলাভিষিক্ত, তাদের স্থানে আপনাকে পেয়েছি। বাবা ডাক দিয়ে বললেন, হে জাইদ আমার ছেলে, তুমি দাসত্বকে প্রাধান্য দিচ্ছ স্বাধীন জীবন থেকে, তুমি বাবা এবং চাচাকে তার গোলামিকে প্রাধান্য দিচ্ছ, কি ব্যাপার? তখন জাইদ বিন হারাসা বললেন, হে আমার বাবা, আমার চাচা, আমার এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকদিনে আমি এমন কিছু দেখেছি, এমন কিছু গুণ দেখেছি, এমন কিছু চরিত্র আমি দেখেছি, যেটার বিপরীতে গোটা পৃথিবীর যা কিছু দেওয়ার সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপর আমি আমার এই রসুলের সহচর্য, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত মহান, এত বিনয়, এত নম্রতা, এত আদব, এত কিছু দেখেছি, এর বিপরীতে আমি কোনো কিছুকে প্রাধান্য দিতে পারি না। যখন জায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন আর তাকে বললেন, হে জায়েদ বিন হারাসা, আজ থেকে তুমি আমার ছেলে। রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলের মধ্যে তুলে নিলেন, তাকে অনেক আদর যত্ন করতে লাগলেন। যখন বাবা এবং চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মঞ্জার, এই দৃশ্য দেখতে পেলেন, তারাও চোখের পানি ছেড়ে দিয়েছেন, তারা নিজেরাও এটা বলতে বাধ্য হয়েছেন, আমি বাবা, মা এবং চাচা, পরিবার বর্গর চেয়ে আমার ছেলে কেন অনেক সুখ শান্তি আছে, এমন মহান চরিত্রবানের কাছে আমার ছেলেকে চিরতর রেখে গেলাম, বাবা চাচা উভয় যেন চলে গেল। দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন মহান ছিল, বড় থেকে ছোট সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আপনার অনেক বেশি বিষমত হতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেভাবে ছোট এবং বড় সবার কাছে, তেমনিভাবে ঘরের মধ্যেও, ঘরের মধ্যে আপন স্ত্রীদের কাছে, সন্তানদের কাছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অতুলনীয় ছিল। আমরা যখন ঘরে যাই, আমাদের ঘরের অবস্থা কি? যখন আমরা বাইর থেকে সারাদিন আমরা জব থেকে ঘরে যাই, তখন এই মোটামুটি একটা হাস্যোজ্জ্বল চেহারা আপন ঘরওয়ালির ছেলে সন্তানের থাকে, যে মাত্র না আমরা অভিভাবক হিসেবে ঘরের মধ্যে প্রদর্পণ করি, প্রবেশ করি,
ভয় কাজ করে,
সবাই ভয়, চুপচাপ, এই কে এসে গেছে,
বাঘ এসে গেছে,
বাঘ এসে গেছে, চুপচাপ, এখন আর হাসি উজ্জ্বল চলবে না, এখন এই বড় করে আওয়াজ করা যাবে না, একদম চুপচাপ। অর্থাৎ তারা দোয়া করতে থাকে, হাই আমার বাবা তো বিকালবেলা এসেছে, কখন সকাল হবে, আবার কখন বের হয়ে যাবে, আমার বাবা আমরা আবার আনন্দ চিত্তে একটু খেলাধুলো করতে পারবো, এই বিপদ থেকে রক্ষা পাবো, সকালবেলা যাওয়ার জন্য সময়টাকে কুস করে ঘরের মধ্যে। তো আমাদের চরিত্র
আসলে
এমন হওয়া উচিত নয়। দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি উত্তম যে ঘরের আহলের সাথে উত্তম, সে যে ঘরের সাথে উত্তম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে উত্তম ওজনওয়ালা যে বিষয়টা হবে সেটা হবে উত্তম চরিত্র,
উত্তম আখলাক।
এটা যেন আমরা ঘরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ছোট বড় ঘরে আহলে পরিবার সবার সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের সাথে মানে উত্তম আচরণ করতেন, কোনো কিছু হলে ক্ষমা প্রদর্শন করতেন, নম্রতার চাদর বিছিয়ে দিতেন। কখনো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রী অথবা কোনো একজন গোলামের সাথে কখনো উফ শব্দ পর্যন্ত বলে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে 10 বছর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, খেদমত করেছেন, উনি বলেন নিজে 10টা বছরে একটা বারও আমাকে বলে নাই এই কাজটা কেন করেছ, এই কাজটা কেন করো নাই, উফ এই শব্দটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছিল না, যেখানে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম ছিলেন, কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো ইনসান, কিন্তু আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান যদি হতে পারি ইনশাআল্লাহুল করিম মিজানের পাল্লাও ভারী হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকার সৌভাগ্য নসিব হবে,
ইনশাআল্লাহ আমাদের ঘরও বরকতময় হবে। শাহিদ ভাই কিছু শুনবো আপনার কাছ থেকে, যে হুজুর যেটা বলছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকেও প্রাধান্য দিতেন, সুন্দর আখলাক ঘরের মধ্যেও বজায় রাখতেন, তা আমাদের ঘরের মধ্যে বরকত আনার জন্য সুন্দর আখলাকের কোন কোন বিষয়টা আমরা ঘরের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, এটা আপনার কাছ থেকে শুনতে চাইব।
মাশাআল্লাহ আলিয়াকুম ভাই, আমাদের ঘর পরিবার এটা গঠন হয় বাবা মা স্ত্রী সন্তান নিয়ে, পরিবার সন্তান নিয়ে ঘর।
জি,
তো আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করছি, স্ত্রীর সাথে কেমন আচরণ করছি, আমাদের সন্তানদের সাথে আমরা কেমন আচরণ করছি, এটার উপর বেস করেই ঘরের বরকতও কিন্তু সেভাবেই হয়।
জি,
তা আমার দ্বারা যদি আমার পরিবারের লোকজন যদি খুশিতে থাকে সেখানে বরকত নাজিল হবে। তো এখানে একটি হাদিসে মোবারকা তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম।
সুবহানাল্লাহ।
আচ্ছা, পরিবারের কাছে যে উত্তম সে হচ্ছে কি উত্তম ব্যক্তি? তাহলে এখন যেহেতু বাবা মা স্ত্রী সন্তান নিয়ে পরিবার, তাহলে আমাদের পরিবারে বাবা মা আছে, আমরা বাবা মার সাথে কেমন আচরণ করছি? একটি ওয়াকিয়া ছিল এরকম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেন, দিন ইসলাম শিক্ষা দিতেন, ওরকম একটা মজলিসে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে যদি মায়ার দৃষ্টিতে থাকায় আল্লাহ তাআলা তাকে কবুল হজে সওয়াব দিবেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
লেখক ভাই, এখন জিলহজ মাস, হজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, হাজিরা অনেকেই পৌঁছে গিয়েছেন, না আল্লাহ তাআলা সকলের জন্য হজ কবুল করেন,
আমিন আমিন।
তো দেখেন কেমন আমল যে সন্তান বাবা মার দিকে মায়ার দৃষ্টিতে তাকাবে আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দিবেন। তো সাহাবায়ে কেরাম, তো সাহাবায়ে কেরাম ওনারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে দিনে 100 বার তাকায় মায়ার দৃষ্টিতে, তখন নবীজি বললেন তাহলে সে 100টি কবুল হজের সওয়াব
পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো পিতা মাতার কেমন শান, কেমন মর্যাদা, আসুন আমরা আরেকটি শ্রবণ করি। এটিও তিরমিজি শরীফের হাদিসে মোবারকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা, চাইলে তুমি সেই দরজা নষ্ট করো, চাইলে হিফাজত করো।
আল্লাহু আকবার।
অর্থাৎ পিতামাতাই হচ্ছেন জান্নাত এবং পিতামাতাই হচ্ছেন জাহান্নাম। তো যদি আমরা পিতামাতার সম্মান করি, পিতামাতার যদি খেদমত করি, হ্যাঁ, তাদের যদি সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রাজি হবেন, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন।
জি জি।
আর আল্লাহর পানা যদি পিতামাতাকে কষ্ট দেওয়া হয়, অসম্মান করা হয়, তাহলে সেটার পরিণাম জাহান্নাম।
জি জি।
আল্লাহ করিম আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন।
আমিন।
আর কুরআনুল করিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যেখানে পিতামাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ তাআলা বলছেন, না এটা খুবই ফেমাস এটা আয়াতে মোবারকা, সূরা ইশরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তাদের সাথে সম্মান সূচক, অর্থাৎ পিতামাতার সাথে সম্মান সূচক নম্র কথা বলো।
জি।
এবং তাদের জন্য দোয়া করো। কি দোয়া করো? হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে।
রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। কামা রাব্বায়ানি সগীরা।
সুবহানাল্লাহ। আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করব, নম্র কথা বলবো, ইনাদের খেদমত করব এবং ইনাদের জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করব
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। এবং সাথে সাথে লিয়াকত ভাই, যে বাবা মার তো বিষয়টা আসছে না, তো আমাদের পরিবার মধ্যে স্ত্রী আছে, সন্তান আছে,
সন্তান আছে,
তাহলে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার পরিবারে স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করতেন। তা আমাদের উচিত, আমাদের স্ত্রী যারা আছে, বাসায় অনেক কাজ আছে, তা আমরা যখন সুযোগ পাবো সেই কাজে যেন তাদেরকে আমরা হেল্প করি।
এটা একটা সুন্দর আখলাকের ধরন,
আখলাকের ধরন। এবং আরেকটি বিষয় হচ্ছে, যখন মানুষ স্ত্রী, সেও মানুষ না, তো যদি কোনো ভুল হয়ে যায় সেটা বোঝানো এবং তার ভালো আচরণগুলো, ভালো গুণগুলো সেটা কী করা, প্রশংসা করা, এটা উচিত। তো এটা হচ্ছে আমার নবীজির জীবন সব কিছুই রয়েছে, আমার নবীজির জীবনের মধ্যে এই সব বিষয়গুলোই পাওয়া যায়, উত্তম আখলাক পাওয়া যায়। তো আমরা যদি প্রতিটা বিষয় যদি আমরা শিখি এবং এটার উপর যদি আমল করি, তাহলে আমাদের ঘরে বরকত আসবে এবং আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এবং সাথে সাথে আরেকটি বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে যে সন্তানদের বিষয়, তো সন্তানদেরকে যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ছিলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু
তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাদেরকে চুমু দিতেন
সুবহানাল্লাহ
তো আমাদের উচিত আমাদের যারা সন্তান আছে তাদেরকে মায়া করা স্নেহ করা এবং যেহেতু নামাজের বিষয় এসেছে তো আমাদের যারা সন্তান আছে আমাদের কাজ হচ্ছে যখন সন্তানের বয়স সাত বছর হবে নামাজের জন্য উৎসাহ দেওয়া নামাজের জন্য আদেশ দেওয়া আর দশ বছর হলে একটু কঠোরতার সাথে নামাজের তাকিদ দেয়া
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের ঘর বরকতময় হবে ইনশাআল্লাহ আসলে অনুষ্ঠানের সময়ও শেষের দিকে যাচ্ছে আমাদের আরেকটি প্যাকেজ আমাদের এখনও বাকি রয়ে গেছে আসুন মদিনা শরীফ থেকে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী এনাম আত্মারি ভাই দেখে নেই আজকে কোন প্রশ্ন আমাদেরকে করছেন
পেয়ারা জায়গা মদিনা শরীফ মসজিদে নবী দর্শন করবে জমজম শরীফের পানি পান করবে বিসমিল্লাহির রহমান আলহামদুলিল্লাহ মাদাম দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজকে যে অনুষ্ঠান চলতেছে আমি একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ জমজম শরীফের পানি এমন একটা পানি যে পানি অনেক বড় তো এই পানি পান করার কেমন ফজিলত রয়েছে এবং এই পানি পান করলে কী কী শিফা রয়েছে আমি জানতে চাই
মাশাআল্লাহ মদিনা শরীফের মসজিদ নববী থেকে আমাদেরকে জমজমের পানি পানও করেছেন উনি এবং জমজম শরীফ সম্পর্কে জিজ্ঞাসাও করেছেন তো আমির আল সুনাতের লিখিত একটি কিতাব রফিকুল হারামাইনের মধ্যে জমজম শরীফের ফজিলতের ব্যাপারে এসেছে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জমজমের পানি বরকতপূর্ণ আর এটা ক্ষুধার্তদের জন্য খাবার এবং রোগীর জন্য শিফা জমজম যে উদ্দেশ্যে পান করা হবে ওই উদ্দেশ্য সফল হবে তাছাড়া আরও বলা হচ্ছে যে জমজমের পানি দেখার কারণে দৃষ্টিশক্তি প্রখর হয় এবং গুণা ঝরে যায় তিন অঞ্জলি মাথার উপর ঢালার দ্বারা লাঞ্ছনা অবমাননা ও অপমান থেকে নিরাপদ হয়ে যায় তো মক্কা মদিনায় তো জমজম আর জমজম তো যারাই যাবেন গিয়েছেন বলবো যে ওখানে নর্মাল পানি না খেয়ে শুধু জমজম আর জমজম খাবেন ইনশাআল্লাহ এটার বড়ই ফজিলত আছে বড়ই বরকত আছে দর্শকরা কিছু কালামের রিকোয়েস্ট করেছিল কয়েকটা কলি শুনবো এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব
করে লাগিয়া কান্দরে মনে করে লাগিয়া বন্ধু করে লাগিয়া কান্দরে মনে করে লাগিয়া বন্ধু কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তোমার দিনা যে জন হবে আপনা সেই তোমার দিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী প্রাণের নবী আপন সদাই আপন সদাই এমন আপন তিনি যার এমন আপন তিনি যার নেই উপমা যে জন হবে আপনা সেই তোমার দিনা যে জন হবে আপনা সেই তোমার দিনা কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তোমার দিনা আর টিয়া নাই ফৈশা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম আর টিয়া নাই ফৈশা নাই কেনে যাইতাম সোনার মদিনা পাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাই পাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় ফকির মতো মনে হয় ফকির মতো তোড়াল মারিতা
আল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনা এতক্ষণ শুনছিলাম নামাজ পড়তে হবে ঘরকে বরকতময় করার জন্য, সুন্দর আখলাক ঘরের মধ্যে বাস্তবায়ন করতে হবে ঘরকে যদি আমরা বরকতময় করতে চাই। শেষ মাদানী ফুল আমরা দুই মোবাল্লিক থেকে নিব। জি হুজুর।
মাশাআল্লাহুল কারীম। তো এই ঘরকে বরকতময় করার জন্য আরও অনেক আমল আছে, তার মধ্যে কয়েকটি যদি বলতে যাই, সহজ এবং সাদাসিধের জীবন যাপন করা, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন একজন এই মানুষ সম্পর্কে, ঘরের পরিবার সম্পর্কে, এই স্বামীর সম্পর্কে সবচেয়ে বেশি জানে তার স্ত্রী। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, মাসের পর মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলত না, আমরা খেজুরো পানি দিয়ে দিন কাটাতাম, কখনো কখনো ঘরে খাবার থাকতো না, কিন্তু তবুও সেই ঘরে ছিল না অভিযোগ, না ছিল অশান্তি, কারণ সেই ঘরে ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তো এখন আমাদের ঘরের মধ্যে সবসময় যে সব কিছু প্রপারলি থাকবে, হ্যাঁ একেবারে সব কিছু থাকবে, এটা কখনো কখনো মানুষের জীবনের মধ্যে অভাব অনটন এটা চলে আসতে পারে। তো এর মধ্যে আল্লাহ পাকের পরীক্ষা হিসেবে যেন আমরা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকতে পারি, এইখান থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শিক্ষা পাই। দ্বিতীয়টা হচ্ছে নম্র এবং বিনয়ের চাদর বিছিয়ে দেওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘরে কাজ করতেন? তিনি বললেন, তিনি নিজের কাপড় সেলাই করতেন, সুবহানাল্লাহ, জুতা মেরামত করতেন এবং ঘরের কাজে সাহায্য করতেন, সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, যিনি সমগ্র জগতের নেতা, উভয় জগতের দাতা যিনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য কত বড় এই মডেল, কত বড় শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ঘরে আপন স্ত্রীকে এবং নিজের কাজের মধ্যে সহযোগিতা করতেন। কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে এটা বাস্তবায়ন করতে গেলে নিজেকে মানে ইগুর মধ্যে লাগতেছে, অথবা কিছু মনে করবো মনে হয়, মানে আমরা এটা আমাদের দ্বারা হয়ে ওঠে না। আমরা বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই এবং সুন্নত পালনার্থে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা আমাদের আপন ঘরওয়ালির কাজের মধ্যে, ঘরের কাজের মধ্যে, সন্তানের কাজের মধ্যে আমরা সহযোগিতা করি, আল্লাহ পাক চাহত। তো মাঝে মধ্যে জি
ঘরের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ। জি হুজুর। শাহিদ ভাই, শেষ মাদানী ফুল দর্শকদের উদ্দেশ্যে।
আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সালাম প্রচলন করা
ইনশাআল্লাহ।
আমরা যখন বাইরে থেকে আসবো বাসায়, তো বাসায় যারা থাকবে তাদেরকে সালাম দিব, বাসায় যদি কেউ না থাকে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ এবং সালাম পেশ করব, এবং সাথে সাথে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঘরে যেন কোনো অপ্রয়োজনীয় ছবি বা মূর্তি যেন না থাকে। তো যদি ছবি মূর্তি থাকে সেখানে ফেরেশতা আসে না, তো এগুলো থেকে বাঁচবো ইনশাআল্লাহুল করিম, ঘরে বরকত
আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অর্থাৎ কুরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবন গড়ি, ঘরের মধ্যে যদি এর প্রশিক্ষণ দেই, তাগিদ দেই, ইনশাআল্লাহুল করিম ঘরের মধ্যে বরকত আর বরকত আসবে। দর্শকবৃন্দ, অনুষ্ঠানকে শেষ করতে হচ্ছে, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম জানাই। জি
খায়রুল বশর তুমি লাকু সালাম লাকু দুরুদর লাকু সালাম খায়রুল বশর তুমি লাকু সালাম লাকু দুরুদর লাকু সালাম জি ফেরেশতা তোমার গুলাম সবারই ঊর্ধ্বে তোমার ইশার ইয়াসিনার তোহা তোমারই নাম খায়রুল বশর সালাম লাখো দরুদ লাখো সালাম খায়রুল বশর তোমায় লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম
সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله برحمتك يا ارحم
الراحمين খুদার রহমত নাজিল হয় শেথা